এখন শুনবেন সুরা আলে ইমরানের ২৬ ও ২৭ নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من وترزق من تشاء بغير حساب وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب صدق الله العلي العظيم।
بسم الله الرحمن الرحيم। বলো, হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও, এবং যাকে ইচ্ছা সম্মানিত করো আর যাকে ইচ্ছা অপমানিত করো। কল্যাণ তোমার হাতেই, নিশ্চয়ই তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান। তুমি রাতকে দিনে এবং দিনকে রাতে পরিণত করো, এবং তুমি মৃত হতে জীবন্তের আবির্ভাব ঘটাও, আবার জীবন্ত হতে মৃতের আবির্ভাব ঘটাও। তুমি যাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করো। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstudaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstudaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠান মালায়।
আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের বিশ্ব সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলে ইরানের প্রতিশোধমূলক ট্রু প্রমিস 3 হামলা, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নতুন ঢেউ ইহুদিবাদী অস্তিত্বকে নাড়া দিয়েছে, বহু হতাহত। আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হুসেইন সালামের শাহাদাত। আইআরজিসির নতুন প্রধান বলেছেন, শিগগিরই ইহুদিদের জন্য নরকের দরজা খুলে দেওয়া হবে। এবং ইরান ইসরায়েলের অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান ভূপাতিত করেছে। সংবাদ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামের শাহাদাত নিয়ে বাহিনী একটি বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি আজ শুক্রবার ফার্সি 1404 সালের 23 খোরদাদ ভোর রাতে রাষ্ট্রের নিরাপত্তার স্পর্শকাতর দায়িত্ব পালনকালে শিশু হত্যাকারী বর্বর ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর হামলায় কয়েকজন দেহরক্ষী সহ শাহাদাতের উচ্চ মর্যাদা লাভ করেছেন। আমরা তার শাহাদাতে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ইমাম খামেনি, শহীদ হোসেইনি ও তার দেহরক্ষীদের সম্মানিত পরিবারবর্গ, বৃহত্তর আইআরজিসি পরিবারসহ ইরানের সর্বস্তরের জনগণকে শোক ও অভিনন্দন জানাচ্ছি। ইহুদিবাদী ইসরায়েলের এই বর্বরোচিত হামলা সত্ত্বেও ইরানের বিপ্লবী জনগণকে এই বলে আশ্বস্ত করা যাচ্ছে যে আইআরজিসি ইরানের অন্যান্য সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দখলদার ইহুদিবাদী সরকারকে কঠোর ও চূড়ান্ত জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে। আইআরজিসির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে যে আমাদের প্রিয় দেশের আইআরজিসির কেন্দ্রগুলোর একটিতে ইহুদিবাদী ইসরায়েলি শাসকগোষ্ঠীর নৃশংস ও সন্ত্রাসী আগ্রাসন এবং অপরাধের পর আইআরজিসির এরোস্পেস বিভাগের বীর ও প্রখ্যাত কমান্ডার মেজর জেনারেল হাজিজাদী সহ এই বাহিনীর সাহসী ও নিবেদিত প্রাণ যোদ্ধাদের একটি দল শহীদ হন। এছাড়া শহীদ হয়েছেন সশস্ত্র বাহিনীর উপপ্রধান জেনারেল গোলাম আলী রাশিদ। ইসরায়েলি সন্ত্রাসী হামলায় 6 পরমাণু বিজ্ঞানী শহীদ হয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতার উদ্দেশ্যে এক বার্তায় আইআরজিসির নতুন প্রধান মেজর জেনারেল পাকপুর বলেছেন, আজ ইহুদিবাদী শাসকগোষ্ঠী ইসলামী প্রজাতন্ত্রের জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করে যে অপরাধ করেছে তা বিনা জবাবে পার পাবে না। অপরাধী এবং অবৈধ ইহুদিবাদী শাসকগোষ্ঠীকে বিশাল এবং ধ্বংসাত্মক পরিণতির সাথে একটি তিক্ত এবং বেদনাদায়ক পরিণতির মুখোমুখি হতে হবে। শহীদ কমান্ডার, বিজ্ঞানী এবং সাধারণ মানুষের রক্তের প্রতিশোধ নিতে শিগগিরই এই শিশু হত্যাকারী ইসরায়েলের জন্য নরকের দরজা খুলে দেওয়া হবে। ইরানের প্রতিশোধমূলক সামরিক অভিযানের তৃতীয় ধাপ ট্রু প্রমিস 3 অভিযান শুরু হয়েছে। আজ শুক্রবার দিবাগত মধ্যরাতে ইরান সময় রাত 1:30 ইসরায়েলের রাজধানী তেলাভিভ সহ কয়েকটি কৌশলগত স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তেলাভিভ অধিকৃত জেরুজালেম, আল কুদস, লেখ টাইবেরিয়াস, হাইফা, শোয়ারসেবা, বেয়ার সেবা এবং অন্যান্য স্থানে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। তেল আবিবে ভয়াবহ ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ইরানের নিক্ষেপিত অন্তত একটি ক্ষেপণাস্ত্র 50-তলা একটি ভবনে আঘাত হানে, যার ফলে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে যা শহরের আকাশে ধোয়ার কুণ্ডলি উঠতে থাকে। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে তেল আবিবে ভয়াবহ পরিস্থিতির দৃশ্য বর্ণনা করা হয়েছে। সেখানে কৌশলগত স্পর্শকাতর স্থানে আঘাত হানার কারণে ইসরায়েলের নিষেধাজ্ঞার ফলে সেখানকার প্রকৃত চিত্র পাওয়া যায়নি। সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনসের পরিচালক আমির আল মুসাবির মতে, ইরানের একটি ক্ষেপণাস্ত্র তেল আবিবের একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রে আঘাত হেনেছে। ইরানের একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বলেছেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানের সময় কমপক্ষে 150 লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তাদের ক্ষেপণাস্ত্র। এর মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশলগত সামরিক ঘাঁটিও রয়েছে। আজ ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে কথা বলার সময় IRGC-র প্রধান কমান্ডের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদি বলেন, IRGC অ্যারোস্পেস ডিভিশন কর্তৃক অপারেশন ট্রু প্রমিস 3 অভিযানের প্রথম ধাপ সফলভাবে বাস্তবায়িত হয়েছে। ইসরায়েলের কৌশলগত ওই লক্ষ্যবস্তুতে একাধিকবার সফলভাবে আঘাত করা হয়েছে বলে জানান সাবেক শহীদ প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি প্রশাসনের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী ব্রিগেডিয়ার জেনারেল ওয়াহিদি। তিনি লক্ষ্যবস্তুতে নেভাতিম বিমানঘাঁটি এবং ওভদা বিমানঘাটির কথা উল্লেখ করে বলেন, এসব ঘাঁটি অধিকৃত অঞ্চলের উত্তর, মধ্য এবং দক্ষিণাঞ্চলে অবস্থিত। এই ঘাঁটিগুলোতে কমান্ড এবং নিয়ন্ত্রণের পাশাপাশি ইলেকট্রনিক যুদ্ধ কেন্দ্র ছিল এবং ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালানোর স্থানগুলোর মধ্যে এটি ছিল বলে তিনি উল্লেখ করেন। তেল আবিব শহরের কাছে অবস্থিত ইসরায়েলের তেল নফ বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে জানান ওয়াহিদি। IRGC কমান্ডের মতে, ইসলামী প্রজাতন্ত্রের প্রতিশোধের সময় ইহুদিবাদীদের সামরিক বিষয়ক মন্ত্রণালয় এবং সামরিক শিল্প কেন্দ্রগুলোতেও হামলা চালানো হয়েছে। ইরানের সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা বাবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইসরায়েলের দুটি F-35 যুদ্ধবিমান ধ্বংস করেছে। সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ড্রোন এবং মাইক্রো এয়ারক্রাফ্টকেও লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। ইসরায়েলি F-35 স্টিলথ ফাইটারকে গুলি করে ভূপাতিত করার মাধ্যমে ইরান বিশ্বের প্রথম দেশ হিসেবে 5ম প্রজন্মের একটি ফাইটার জেট সফলভাবে ধ্বংস করেছে। উল্লেখ, ইসরায়েলি F-35 ফাইটার যুদ্ধ বিমানগুলোর মধ্যে সবচেয়ে উন্নত ধরনের হিসেবে বিবেচিত করা হয়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ঘোষণা করেছে যে শিগগিরই ইসরায়েলে খাইবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে এবং এই ক্ষেপণাস্ত্রগুলোর শক্তি দেখে বিশ্ব হতবাক হয়ে যাবে। ইরানি হামলার জবাবে ইসরায়েলও গত রাত থেকে সকাল পর্যন্ত বেশ কয়েকবার হামলা চালিয়েছে, তবে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাবার সেসব হামলাকে ব্যর্থ করে দিয়েছে। ইরানের প্রেসিডেন্ট শত্রুর মনস্তাত্ত্বিক যুদ্ধে বা গুজবে কান না দেওয়া এবং সরকারের প্রতি সমর্থন ও আস্থা রাখার আহ্বান জানিয়ে বলেছেন, ইরানি জাতি এবং দেশের কর্তৃপক্ষ এই অপরাধের মুখে চুপ করে থাকবে না এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের বৈধ ও শক্তিশালী জবাব শত্রুকে তার বোকামিপূর্ণ কাজের জন্য অনুতপ্ত করবে। তিনি বলেছেন, আজ আগের চেয়ে আরও বেশি ইরানি জাতির মধ্যে ঐক্য ও সংহতি প্রয়োজন রয়েছে এবং আমরা আল্লাহর সাহায্যে দখলদার ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কঠোর, বিজ্ঞোচিত এবং শক্তিশালী জবাব দেব। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র জোর দিয়ে বলেছেন যে ইরান ইহুদিবাদ ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত জবাব দেবে। ইসনার বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেকারচি শুক্রবার ইরানের উপর ইহুদিবাদ ইসরায়েলের আগ্রাসন এবং এতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হতাহত হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় বলেছেন, এর জন্য ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে চড়া মূল্য দিতে হবে এবং শক্ত থাপ্পড় খেতে হবে। ইরান ইসরায়েলকে চূড়ান্ত জবাব দেবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি দিয়েছে, তাতে বলা হয়েছে ইরানের ওপর ইহুদিবাদী ইসরায়েলের হামলা জাতিসংঘ সনদের লঙ্ঘন এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে স্পষ্ট আগ্রাসন। জাতিসংঘের সনদের 51 অনুচ্ছেদ অনুসারে এই আগ্রাসনের জবাব দেয়া ইরানের আইনগত ও বৈধ অধিকার, এবং ইরানের সশস্ত্র বাহিনী তাদের সমস্ত শক্তি ও নিজস্ব পদ্ধতিতে ইরানি জাতিকে রক্ষা করতে পিছপা হবে না। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র অ্যারো স্পেস ফোর্সের কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ মাজেদ মুসাফি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি আজ জারিকৃত এক আদেশে তাকে নিয়োগ দিয়েছেন। সর্বোচ্চ নেতার আদেশে তিনি বলেছেন, ঘৃণিত ইহুদিবাদী ইসরায়েল। শ্রোতা বন্ধুরা, আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আজকের বিশ্ব সংবাদ।
ইরান ভ্রমণ। শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন, আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরান ভ্রমণ শীর্ষক সাপ্তাহিক আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
বলেছিলাম যে বিশাল একটি দেশ ইরান। এদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস, ঐতিহ্য, পুরাতত্ত্ব আর সংস্কৃতির বিচিত্র সমৃদ্ধ উপাদান। গত আসরে আমরা গিয়েছিলাম কেরমানশাহ প্রদেশের সঙ্গে লাগোয়া আরেকটি প্রদেশ হামেদানের লালজিন শহরের দিকে। লালজিন শহর থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রাম দাহানগের। কৃষিকাজের দিক থেকে ওই গ্রামটির অবস্থান উল্লেখ করার মতো, বিশেষ করে যব, ভুট্টা, গোলালু, শশা সহ বাগানে উৎপন্ন শস্য ও বিচিত্র ফলও উৎপাদিত হয় এই গ্রামে।
দাহানগের গ্রামের আঙ্গুরের সুনাম ইরানের সর্বত্র রয়েছে। সোনালি রঙের থোকা থোকা আঙ্গুরের গুচ্ছ যদি দাহানগেরদের আঙ্গুর বাগানে একবার ঝুলন্ত অবস্থায় কেউ দেখতে পাই, সত্যি সত্যি অবাক হয়ে যাবে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবে। আঙ্গুর সমৃদ্ধ এই গ্রাম থেকে আমরা যাব পশ্চিম ইরানেরই আরেকটি প্রদেশ লোরেস্থানে। বিশেষ করে লোরেস্থানের কেন্দ্রীয় শহর খোরামাবাদে সরাসরি চলে যাব আমরা এবং ঘুরে বেড়াবো শহরের আনাচে কানাচে। এই সফরে আপনারাও আমাদের সঙ্গে আছেন যে অথরিটি, এ প্রত্যাশা রইল।
ইরানের পশ্চিমাঞ্চল সফরে গেলে গুরুত্বপূর্ণ এবং চমৎকার যে শহরটি অবশ্যই দেখতে যাওয়া উচিত সেই শহরটি হল খুররামাবাদ। অনেক অনেক ঝর্ণা আর ফোয়ারার জন্য বেশ খ্যাতি রয়েছে খুররামাবাদের। ঐতিহাসিক বহু দুর্গ রয়েছে এই শহরে। রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সবুজের সমারোহপূর্ণ গ্রামের পর গ্রাম। খুররামাবাদ শহরটি লোরেস্তান প্রদেশের কেন্দ্রীয় শহর, সুতরাং একটু সাজানো গোছানো তো হবেই। এর বাইরেও শহরটির সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে এখানকার চমৎকার কটি টিলা আর খুররামাবাদ নদীর কারণে। নদীটি শহরের কোল ঘেঁষে বয়ে গেছে। শহরটি কয়েক হাজার বছরের পুরনো। এই খুররামাবাদে রয়েছে কাশি, বাবেলি, সাসানি, সালজুকি এবং খাওয়ারেজমশাহী ঐতিহ্যের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির নানা নিদর্শন। খুররাম নাম থেকেই বোঝা যায় শহরটি কতটা শ্যামল, সবুজ আর স্নিগ্ধ। প্রাকৃতিক লীলা বৈচিত্র্যময় এবং চিত্তাকর্ষক দৃশ্যাবলিতে পূর্ণ এই খুররামাবাদ শহরের আবহাওয়াও খুবই মনোরম এবং উপভোগ্য।
যারা প্রকৃতিপ্রেমী কিংবা যারা ঐতিহাসিক স্থাপনা ও নিদর্শন দেখতে পছন্দ করেন, তাদের সকলের জন্য এই খুররামাবাদ একটি দেখার মতো শহর। শহরে ঢোকার মুখেই পড়বে আকাশচুম্বী একটি কেল্লা বা দুর্গ। ওই দুর্গের উপরে উঠলে বোঝা যাবে কত উঁচু কেল্লাটি। এই কেল্লাটি খুররামাবাদ শহরের গর্ব। স্থানীয় অধিবাসীদের মুখে মুখে একটি পরিভাষা উচ্চারিত হয়, সেটা হল খুরমুভে। যাই বলা হোক না কেন, এই কেল্লাটিকে খুররামাবাদ শহরের যে কোনো এলাকা থেকেই দেখতে পাওয়া যায়। ফালাকুল আফলাক শব্দের অর্থ হল আসমানগুলোর আসমান। এই কেল্লাটি সাসানি শাসনামলের হলেও অনেক শাসনামলেরই নীরব সাক্ষী। কেল্লাটি একটি টিলার উপরে স্থাপিত, তার মানে কেল্লার উপরে উঠলে খুররামাবাদ শহর এবং নদী পায়ের তলায় স্থান পায়। কেল্লা মানেই হল সামরিক কাজে ব্যবহার হওয়া। বাদশারা যখন কেল্লায় প্রবেশ করত তখন সামরিক কার্যক্রম চালাত তারা, সে কারণে কেল্লার ভেতরে বহু বিভাগ তৈরি করা হয়েছে।
ফালাকুল আফলাক কেল্লা নিয়ে কথা বলছিলাম আমরা। বলছিলাম যে এই কেল্লার ভেতরে অনেক বিভাগ রয়েছে, যেমন নৃতাত্ত্বিক ও পুরাতাত্ত্বিক জাদুঘর। কেল্লার অভ্যন্তরে এই জাদুঘরটিও দেখার মতো। ফালাকুল আফলাক দুর্গ পেরিয়ে যাওয়া যেতে পারে কিউ হ্রদের দিকে। এই হ্রদটি খুররামাবাদের উত্তর পশ্চিম দিকে অবস্থিত। খুররামাবাদের প্রাচীন নিদর্শন ও প্রাকৃতিক নিদর্শনের মধ্যে ফালাকুল আফলাক দুর্গের পরেই এই হ্রদটির জনপ্রিয়তা সবচেয়ে বেশি। কিউ নামের একটি পার্কের ভেতরে এই হ্রদটির অবস্থান। মাখমাল কুহ নামের পাহাড় থেকে আসা ঝর্ণার পানি থেকেই এই হ্রদটির জন্ম। কিউ স্থানীয় লোরি ভাষার অর্থ দাঁড়ায় ধূসর কিংবা নীল। যেহেতু হ্রদের চারপাশ জুড়েই রয়েছে সবুজ বাগান, সেজন্য শীতকালে জল টইটম্বু হ্রদের বুকে সেই বাগানের প্রতিবিম্ব পড়ে, পড়ে আকাশের নীলের মনোরম রঙের প্রতিবিম্বও। সে কারণেই এরকম নাম হয়েছে হ্রদটির। আবার গ্রীষ্মকালের শুরুতে কিংবা বসন্তের দিকে কিউ হ্রদ নৌকা ভ্রমণের জন্য উপযোগী এবং উপভোগ্য একটি স্পটে পরিণত হয়।
কিউ হ্রদের পর যাওয়া যেতে পারে বমেলোর স্থানে। বম মানে হল ছাদ, তার মানে দাঁড়াই লোরেস্থানের ছাদ, অর্থাৎ সবচেয়ে উঁচু এলাকা। খুররামাবাদের মধ্যে পর্যটনের জন্য সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় একটি স্থান এটি, বিশেষ করে রাতের বেলায় এখানকার দৃশ্য একেবারেই অন্যরকম। একবার ভাবুন, আপনি লোরেস্থানের ছাদে অবস্থান করেছেন রাত্রিবেলায়, চারিদিকে শুনশান নিরাপত্তা বিরাজ করছে, আপনি যেদিকেই তাকাচ্ছেন শুধু আলো আর আলো, নানা রঙের নিয়ন বাতি আর গাড়ি ঘোড়ার লাইটের বহমান আলো, শহরের বাড়িঘরের আলো সব দেখতে পাচ্ছেন। আনমনেই আপনার মনটা প্রশান্তিতে ভরে উঠবে। সুতরাং পশ্চিমাঞ্চলীয় ইরানের সবচেয়ে বড় বিনোদন ও অবকাশ যাপন কেন্দ্রের শিরোপা যে অর্জন করবে এই বমেলোর স্থান, তাতে আর অবাক হবার কি আছে। এখানকার আবহাওয়া আর পরিচ্ছন্ন পরিবেশ মানুষের, বিশেষ করে ভ্রমণকারীদের মনটাকে সতেজ করে তোলে নিমেষেই।
বমের লোরেস্থানের যে পরিবেশের কথা বললাম আমরা, তার পাশাপাশি আপনি যদি সেখানকার স্থানীয় কারো অতিথি হিসেবে আপ্যায়িত হন তাহলে কেমন লাগবে? হ্যাঁ, এরকম রসম মানে রীতি রয়েছে এই এলাকায়। ঘর বাড়ি পরিষ্কার করে মেহমানকে আমন্ত্রণ জানানো হয় রাত্রি যাপনের জন্য। এভাবে আতিথ্য বরণ করে সকালবেলা যাওয়া যেতে পারে ঝর্ণার দিকে। সকালবেলার ঝর্ণা অন্যরকম এক আবহ তৈরি করে প্রকৃতির পাশাপাশি মানব প্রকৃতিতেও। পাশেই রয়েছে নওজিয়ন নামে একটি ঝর্ণা। স্থানীয় লোকজন অবশ্য এই ঝর্ণাটিকে নওজিও নামেও অভিহিত করে থাকে। সেই ঊর্ধ্ব অবস্থান থেকে একবার যদি ঝর্ণার নিম্ন পতনের দৃশ্যের দিকে তাকানো যায়, ভয়ে আপনি কিছুটা ঘাবড়ে যেতে পারেন। তবে ঘাবড়ানোর আসলে কিছু নেই, পড়বেন না আপনি। পড়ে যাওয়া থেকে সুরক্ষা দেওয়ার সকল ব্যবস্থাই রয়েছে এখানে। আপনার গাইড হয়তো আপনাকে এক ফাঁকে জানাতে পারে যে এই ঝর্ণাটির উচ্চতা মাত্র 95 মিটার। মাথা ধরবে না তো আপনার?
তো শ্রোতা বন্ধুরা, আজ আর কথা নয়, আপনারা নওজিওন ঝর্ণা উপভোগ করতে থাকুন, আর আমরা আজকের মতো বিদায় নেব।
যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে দিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কথা হবে পরবর্তী আসরে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিশেষ অনুষ্ঠান ঈদে গাদির।
আল্লাহর হাতে নূর, আল্লাহর হাতে নূরের নাম মুস্তফা, তারি একটা জল্লি আলী মুর্তজা, তারি একটা জল্লি মা ফাতেমা, ইয়া রাসূলুল্লাহ।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। ঈদে গাদির, ইসলামের পূর্ণতার উৎসব শীর্ষক বিশেষ আলোচনায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি আশরাফুর রহমান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
আমরা এখন করব কি হে নবী, পথ হারিয়ে ক্লান্ত এক হতাশ জাতি, আমরা এখন করব কি হে নবী, পথ হারিয়ে ক্লান্ত এক হতাশ জাতি, অত্যাচারে তলিয়ে গেছে পৃথিবী, অন্ধকারে জীবন যেন নেই যদি, অত্যাচারে তলিয়ে গেছে পৃথিবী, অন্ধকারে জীবন যেন নেই যদি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ।
মহানবীর পবিত্র আহলে বাইতের সদস্য ইমাম জাফর আস সাদিক আলাইহি সালামের মতে, মুসলমানদের শ্রেষ্ঠ ঈদ হচ্ছে ওই দিন যেদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমিরুল মুমিনিন আলী আলাইহি সালামকে খিলাফতে অধিষ্ঠিত করেন এবং বলেন, আমি যার মাওলা বা নেতা, আলীও তার মাওলা। দশম হিজড়ির 18 জেলহজ বিদায় হজ শেষে সুরা মায়েদার 67 নম্বর আয়াত নাজেল হওয়ার পর বিশ্বনবী হজরত মুহাম্মদ 120,000-এরও বেশি সাহাবি ও হজযাত্রীর উপস্থিতিতে তাঁর চাচাতো ভাই ও জামাতা আমিরুল মুমিনিন হজরত আলী আলাইহিসালামকে নিজের উত্তরসূরি বা স্থলাভিষিক্ত বলে ঘোষণা করেছিলেন। সূরা মায়েদার ওই আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, হে রাসূল, পৌঁছে দিন আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে, আর যদি আপনি এরূপ না করেন তবে আপনি তাঁর পয়গাম কিছুই পৌঁছালেন না।
মানুষের উপর তিনি নেতৃত্ব দেওয়ার সবচেয়ে যোগ্য, যিনি সবচেয়ে বেশি জ্ঞানী, আর বিশ্ব নবীর পর তার পবিত্র হাদিস অনুযায়ী সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন আমিরুল মোমিনিন হযরত আলী আলাইহিসসালাম। কারণ হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জ্ঞানের নগর আর আলী হল তার দরজা। এ কারণেই মহান আল্লাহর নির্দেশে বিশ্ব নবী হযরত আলীকে তার উত্তর বা স্থলাভিষিক্ত তথা মুসলমানদের ইমাম বা নেতা বলে ঘোষণা করেছিলেন পবিত্র গাদির দিবসে। এই ইমামত হচ্ছে নবুয়তেরই ধারাবাহিকতা। আজ সেই ঈদে গাদির উপলক্ষে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক।
ইসলামে ঐশী ইমামত বা খোদাই নেতৃত্ব ঠিক করে দেন মহান আল্লাহ, আর সেটা বংশ পরম্পরায়ও চলতে পারে। যেমন নবী হয়েছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের বংশধরগণ এবং হযরত দাউদ আলাইহিসসালামের পুত্র সুলাইমান ও হযরত মুসা আলাইহিসসালামের ভাই হারুন আলাইহিসসালাম। ইমামত বা নবুয়তের মতো ঐশী বা খোদাই পদগুলোতে কারা আসীন হবেন মানুষ তা ঠিক করার অধিকার রাখে না, কারণ মানুষের মনোনয়ন বা নির্বাচন ভুলও হতে পারে। তাই আল্লাহ ও তার রাসূলই তা ঠিক করে দেন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় আলী আলাইহিসসালামকে নিজ খলিফা হিসেবে নিযুক্ত করার কথা ঘোষণা করেছেন। এর মধ্যে তিনটি দৃষ্টান্ত এখানে উল্লেখ করছি। প্রথমত, রাসুল হিসেবে মনোনীত হওয়ার তথা বেসাতের প্রথম দিকে বিশ্বনবীকে যখন নিজের আত্মীয় স্বজনদের দাওয়াত দেওয়ার জন্য মহান আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়, তখন তিনি সবার উদ্দেশ্যে বললেন, যে ব্যক্তি এই পথে আমাকে সাহায্য করবে সেই হবে আমার ওয়াসি তথা কর্তৃত্বের অধিকারী, উজির বা পৃষ্ঠপোষক এবং স্থলাভিষিক্ত। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এভাবে বলেন, তোমাদের মাঝে কে এমন আছে যে এই কাজে আমাকে সহযোগিতা করবে, যাতে সে তোমাদের মাঝে আমার ভাই, উজির বা পৃষ্ঠপোষক, খলিফা এবং স্থলাভিষিক্ত হতে পারে? কেবল আবু তালিফের সন্তান আলী আলাইহিসাল্লাম রাসুলের কথায় হাঁ সূচক উত্তর দেন। আর তখন আল্লাহ রাসুল নিজ আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে বললেন, এই আলী তোমাদের মাঝে আমার ভাই, ওয়াসি এবং খলিফা, অতএব তোমরা তার কথা শোনো এবং তাকে অনুসরণ করো।
দ্বিতীয়ত, তাবুকের যুদ্ধের সময় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী আলাইহিসসালামের উদ্দেশ্যে বলেন, হে আলী, তুমি কি এতে সন্তুষ্ট নও যে তুমি আমার কাছে ঠিক তদ্রূপ যেমন হারুন ছিলেন মুসার কাছে, তবে পার্থক্য এই যে আমার পরে আর কোনো নবী নেই। তৃতীয়ত, দশম হিজরিতে বিদায় হজ থেকে ফেরার পথে গাদিরে খুম নামক স্থানে হাজিদের এক বিশাল সমাবেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী আলাইহিসাল্লামকে মুসলমান ও মুমিনদের নেতা হিসেবে পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, আমি যার মাওলা বা নেতা, আলীও তার মাওলা। এই বাক্যটি তিনি তিনবার পুনরাবৃত্তি করেছিলেন।
Oh,
গাদিরের ভাষণে মহানবী বলেছিলেন, হে আল্লাহ, তাকে তুমি ভালোবাসো যে আলীকে ভালোবাসে, ও তুমি তার প্রতি শত্রুতা পোষণ করো যে আলীর প্রতি শত্রুতা পোষণ করে। তুমি সহযোগিতা করো তাকে যে আলীকে সহযোগিতা করে, তুমি তাকে নিঃসঙ্গ করো যে আলীকে একা রাখে, এবং সত্যকে আলীর সাথে রাখো তা যেদিকেই থাক না কেন। হে লোক সকল, আপনারা অবশ্যই যারা উপস্থিত আছেন তারা এই বাণীটি অনুপস্থিতের নিকট পৌঁছে দেবেন। রাসুলের বক্তব্য শেষ হলে জিব্রাহিল আলাইহিসসালাম দ্বিতীয়বারের মতো অবতীর্ণ হয়ে তাকে এই বাণীটি পৌঁছে দেন। আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম ও আমার নিয়ামত বা অবদানকে তোমাদের উপর সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের ধর্ম হিসেবে মনোনীত করলাম। সূরা মায়দা আয়াত 3। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম এই বাণী পেয়ে মহা আনন্দিত হলেন এবং বললেন, মহান আল্লাহর শুকর আদায় করছি যে তিনি দিনকে পরিপূর্ণ এবং তাঁর নিয়ামতকে সম্পূর্ণ করেছেন, এবং মহান প্রভু আমার রেসালাতের বা নবুয়তি দায়িত্বের ও আলীর বেলায়াতের বা অভিভাবকত্বের উপর সন্তুষ্ট হয়েছেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বক্তব্যের শুরুতে বলেছিলেন, আমি কি তোমাদের উপর তোমাদের নিজেদের চেয়ে শ্রেষ্ঠত্ব রাখি না? তখন উপস্থিত সব মুসলমান দাঁড়িয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ কথার প্রতি সম্মতি জানান। অতএব বিষয়টি হতে স্পষ্ট হয় যে এই হাদিসে মাওলা বলতে মুমিনদের উপর শ্রেষ্ঠত্ব ও তাদের উপর পূর্ণ কর্তৃত্বকে বোঝানো হয়েছে। অতএব এটা স্পষ্ট যে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শ্রেষ্ঠত্বের অধিকারী ছিলেন তা তিনি আলী আলাইহি সালামের জন্যও নিশ্চিত করে যান। রাসুল তাঁর বক্তব্য শেষ করার পর মঞ্চ হতে নেমে আসলেন এবং একটি তাঁবুতে বসে নির্দেশ দিলেন যেন আলী অপর এক তাঁবুতে বসে। বললেন যেন সব সাহাবি আমিরুল মোমিনিনকে অভিবাদনের জন্য আসেন ও বেলায়াতের বা অভিভাবকত্বের পদাসীনকে অভিবাদন জানান। আবু বকর, উমর, ওসমান, তালহা ও জুবাইর সবার আগে এবং এরপর রাসুলের স্ত্রীগণ সহ অন্যরা আলী আলাইহিসসালামকে অভিনন্দন জানান। ওমর বলেছিলেন, অভিনন্দন, অভিনন্দন হে আবু তালিব নন্দন, আজ হতে আপনি আমার এবং সকল মোমিন মোমিনাদের মাওলা হলেন।
বাইয়াত বা অঙ্গীকার অনুষ্ঠানে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমিরুল মুমিনিন হযরত আলীকে ডাকলেন এবং নিজ পাগড়িটি, যার নাম ছিল শিহাব, তার মাথায় পরালেন এবং বললেন, পাগড়িটি হচ্ছে ইসলামের নিদর্শন। এভাবেই গাদিরের ঘটনার সমাপ্তি ঘটল। তারা বেলায়াত বা কর্তৃত্বের হাদিসটি সমস্ত মুসলমানের কানে পৌঁছে দিয়েছেন।
হাদিসে গাদির মতুয়াতির হাদিসগুলোর অন্যতম, যা শিয়া মনীষীরা ছাড়াও প্রায় 360 জন সুন্নি মনীষী বর্ণনা করেছেন। এই হাদিসটির সনদ 110 সাহাবির মাধ্যমে বর্ণিত হয়েছে এবং 26 জন মুসলিম মনীষী এর সনদ ও পন্থা সম্পর্কে আলাদা গ্রন্থ রচনা করেছেন। হযরত আলী আলাইহি সালাম ছিলেন জ্ঞান, বীরত্ব, সাহস, দূরদর্শিতা, মহানুভবতা, দয়া, পরোপকার, ন্যায়নিষ্ঠা ইত্যাদি গুণের আকর সহ মানবীয় মূল্যবোধ ও যোগ্যতার সব দিক থেকে একজন ভারসাম্যপূর্ণ ও পরিপূর্ণ আদর্শ মানব। বিশ্বনবী তাঁকে প্রায় 5-6 বছর বয়স থেকে নিজের হাতে ও নিজের ঘরে রেখে মনের মতো করে গড়ে তোলেন এবং জ্ঞানগত নানা দিক সহ সব দিকে যোগ্য উত্তরসূরী হিসেবে প্রশিক্ষণ দিয়েছেন।
গাদিরে খুমের ওই ঘটনার 25 বছর পর তৃতীয় খলিফা নিহত হলে মুসলমানদের ব্যাপক অনুরোধ ও পিড়াপিড়ির মুখে আমিরুল মোমিনিন হযরত আলী আলাইহিসসালাম এখন থেকে 1407 বছর আগের 18 জিলহজ একান্ত অনীহা ও অনিচ্ছা সত্ত্বেও মুসলমানদের রাজনৈতিক নেতা বা খলিফা হন। সামাজিক ন্যায় বিচার ভিত্তিক আদর্শ ইসলামী রাষ্ট্রের খলিফা হিসেবে প্রায় 5 বছর শাসন করার পর এক ধর্মান্ধ খারেজি সন্ত্রাসীর হামলায় আহত হয়ে 21 রমজান তিনি শহীদ হন।
ওমর ইবনে খাত্তাব বলেছেন, আলী না থাকলে ওমর ধ্বংস হয়ে যেত এবং আলীর মতো একজন মহামানব জন্ম দেওয়ার ক্ষমতা পৃথিবীর আর কোনো নারীর নেই। তিনি আলী আলাইহিসালামের শ্রেষ্ঠত্বের নিদর্শন হিসেবে 3টি বিশেষ বৈশিষ্ট্য বা শ্রেষ্ঠত্বের কথা বললেন যা আর কারো ছিল না। এ 3টি বৈশিষ্ট্য ছিল নবীনন্দিনী ফাতিমা সালামুল্লাহি আলাইহার সঙ্গে তাঁর বিয়ে, মসজিদে নববীর ভেতরে তাঁর বসবাস অব্যাহত থাকা, যা আমার জন্য বৈধ নয়, এবং খাইবার যুদ্ধের পতাকা তথা সেনাপতিত্ব পাওয়া। আলী আলাইহিসালামের আগে অন্য সেনাপতিরা মদিনায় ইহুদি শত্রুদের খাইবার দুর্গ জয় করতে ব্যর্থ হয়েছিলেন। এ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগামীকাল আমি এমন একজনের হাতে পতাকা দেব যে আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসেন এবং আল্লাহ ও তার রাসুলও তাঁকে ভালোবাসেন।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম আরো বলেছেন, কেবল মুনাফিকই আলীর সঙ্গে শত্রুতা করবে। যে আলীকে দোষারোপ করল সে আমাকে দোষারোপ করল, আর যে আমাকে দোষারোপ করল সে খোদাকে দোষারোপ করল। আল্লাহ তাকে মুখ নিচু করে দোজখে নিক্ষেপ করবেন। হে খোদা, যে আলীর সঙ্গে বন্ধুত্ব রাখে তুমিও তার সঙ্গে বন্ধুত্ব রাখো, যে আলীর সাথে শত্রুতা রাখে তুমিও তার সাথে শত্রুতা রাখো। সাহাবীদের অনেকেই বলতেন, আমরা আলীর সঙ্গে বন্ধুত্ব ও শত্রুতা দেখে কে মুনাফিক ও কে মুমিন তা নির্ধারণ করতাম।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে বলেছেন, আলী আমার থেকে এবং আমি তাঁর থেকে, এবং আলী আমার পর সমস্ত মুমিনদের ওলি তথা অভিভাবক ও নেতা। আরও বলেছেন, আলী সবসময়ই হকের পথে থাকবে। আলী আলাইহিসাল্লামকে মহব্বত করা ইমান, আর আলীর সঙ্গে শত্রুতা করা মুনাফেকি। এমনকি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দোয়াও করেছেন যে, হে আল্লাহ, সত্যকে আলীর পক্ষে ঘুরিয়ে দিও। এই আলী আমার ভাই, আমার ওয়াসি এবং আমার পর আমার প্রতিনিধি হবে, তাই তাঁর আদেশ শোনো, তাঁর আদেশ মতো কাজ করো। হযরত আহমদ বিন হাম্বল বলেছেন, যত ফজিলাতের বর্ণনা আলীর বেলায় এসেছে অন্য কোনো সাহাবির বেলায় তা আসেনি। কাজী ইসমাইল নাসাই আবু আল নিশাপুরি বলেন, যত সুন্দর ও মজবুত সনদের মাধ্যমে আলী আলাইহিসালামের ফজিলতগুলো বর্ণিত হয়েছে, অন্য সাহাবিদের বেলায় তেমনটি আসেনি।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনির মতে, গাদির দিবসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হল ইমামত, আর এই ইমামত ইসলামী শাসন ব্যবস্থার আইন ও নীতি নির্ধারক এবং নেতৃত্বদানকারীর ভূমিকা পালন করে। গাদির দিবসে ইসলামী সমাজের জন্য এই ইমামত বা নেতৃত্বই নির্ধারণ করা হয়েছিল, যা মেনে নেওয়া ছিল সবার জন্যই ফরজ। ইরানের সর্বোচ্চ নেতার মতে আল্লাহর নির্দেশের কারণেই বিশ্বনবী বিদায় হজ শেষে গাদিরে খুম নামক স্থানে হাজিদের কাফেলাগুলোকে থামতে বলেন এবং তাদের সমাবেশে হযরত আলীর হাত উঁচু করে তুলে ধরে তাকে নিজের খলিফা বা স্থলাভিষিক্ত ঘোষণা করেন। আর এরপরই নাজিল হল কোরআনের আয়াত তথা সূরা মায়দার তিন নম্বর আয়াতের শেষ অংশ। মহান আল্লাহ ওই আয়াতের এই অংশে বলেছেন, আজ কাফেররা তোমাদের দিন থেকে নিরাশ হয়ে গেছে, অতএব তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্যে দিন হিসেবে পছন্দ করলাম। ইরানের সর্বোচ্চ নেতার মতে গাদিরের ঘটনা থেকে বোঝা যায় বিশ্বনবীর পর ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মডেল হল ইমামত ও বেলায়াত বা অভিভাবকত্ব। রাজতান্ত্রিক, ব্যক্তিতান্ত্রিক ও অভিজাততন্ত্র ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থাকে ইসলাম অনুমোদন করে না। আসলে গাদির দিবস বিশ্বের সব মুক্তিকামীদের দিবস, মুসলিম ও বঞ্চিতদের দিবস, ইসলামী মহাঐক্যের দিবস, ন্যায় বিচারকামীদের দিবস এবং ইসলাম ও ইসলামী শাসন ব্যবস্থার পরিপূর্ণতার দিবস। তো শ্রোতা বন্ধুরা, ঈদে গাদির উপলক্ষে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক।
শেষ ত্রাণকর্তা ইমাম মাহদী আলাইহিস সালাম। শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। শেষ ত্রাণকর্তা শীর্ষক ধারাবাহিক আলোচনার এ সপ্তাহ পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
হযরত ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন বা পুনরাবির্ভাব সংক্রান্ত এই আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ কামনা করছি।
পবিত্র কোরআন একমাত্র আসমানি ধর্মগ্রন্থ যা পুরোপুরি অক্ষত ও অবিকৃত রয়েছে। মহান আল্লাহ নিজেই এই ধর্মগ্রন্থকে সুরক্ষিত ও অবিকৃত রাখবেন বলে ঘোষণা করেছেন। পবিত্র কোরআনের সমৃদ্ধ নানা শিক্ষা ও বিষয়বস্তুর কারণে ইসলাম ধর্মের সবচেয়ে বড় মুজিজা বা অলৌকিক বিষয় হিসেবে খ্যাত এই মহাগ্রন্থ। পবিত্র এই ধর্মগ্রন্থের বক্তব্য অনুযায়ী একদিন দুর্বল ও বঞ্চিত করে রাখা সৎ ব্যক্তিরাই পৃথিবীর শাসন ক্ষমতার অধিকারী হবে, আর এই সব সৎ ব্যক্তিরই শীর্ষে বা নেতৃত্বের স্থানে থাকবেন মানবজাতির শেষ ত্রাণকর্তা বা তথা ইমাম মাহদী আলাইহিস সালাম। পবিত্র কোরআনের অনেক আয়াত বা বাক্যে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে শেষ জামানায় ইমাম মাহদীর নেতৃত্ব ও শাসন প্রতিষ্ঠার ওয়াদার কথা দেওয়া যায়। মহান আল্লাহ ইমাম মাহদীর পুনরাবির্ভাব ত্বরান্বিত করুন। পবিত্র কোরআন অন্য অনেক বিষয়ের মতো এ বিষয়েও খণ্ডিত ধারণার পরিবর্তে সামগ্রিক স্পষ্ট চিত্র তুলে ধরেছেন। সূরা আম্বিয়ায় 105 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, আমার জিকির তথা তাওরাত পরবর্তী বাণী জাবুরে লিখেছি যে সৎ বান্দারা হবে জমিনের শাসন ক্ষমতার অধিকারী। এর অর্থ ইমাম মাহদী আলাইহিস সালাম ও তাঁর সঙ্গীদের নেতৃত্বে বিশ্বব্যাপী একদিন প্রতিষ্ঠা করা হবে ঐশী বা আসমানি বিশ্বরাষ্ট্র।
সৎলোকদের শাসন তথা ন্যায়কামী ও ধার্মিকদের নেতৃত্বাধীন বিশ্বরাষ্ট্র প্রতিষ্ঠার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা হযরত দাউদ আলাইহিসসালামের কাছে নাজিল হওয়া আসমানি ধর্মগ্রন্থ জাবুরেও উল্লেখ করা হয়েছে। হযরত দাউদ নবী এক বিশাল শক্তিশালী সাম্রাজ্যের অধিকারী ছিলেন, কিন্তু তার সেই সাম্রাজ্যও বিশ্বজুড়ে প্রতিষ্ঠা পায়নি। বিকৃত হয়ে পড়া জাবুরের বিশেষ এক অংশে এখনও এ জাতীয় বাক্য দেখা যায় যেখানে বলা হয়েছে, দুর্বৃত্তরা ধ্বংস হয়ে যাবে, কিন্তু যারা মহান আল্লাহর উপর ভরসা করবে তারাই হবে জমিনের উত্তরাধিকারী। পবিত্র কোরআনে সূরা নূরের 55 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন ও সৎকর্ম করে আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছেন যে তাদেরকে অবশ্যই পৃথিবীতে শাসন কর্তৃত্ব দান করবেন, যেমন তিনি শাসন কর্তৃত্ব দান করেছেন তাদের পূর্ববর্তীদেরকে, এবং তিনি অবশ্যই সুদৃঢ় করবেন তাদের তথা বিশ্বাসীদের ধর্মকে যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন, আর আল্লাহ ভয়ভীতির পরিবর্তে অবশ্যই তাদেরকে শান্তি দান করবেন। তারা আমার ইবাদত করবে এবং আমার সাথে কাউকে শরিক করবে না। এরপর যারা অকৃতজ্ঞ হবে তারাই অবাধ্য।
প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তার কথা বলে সব ধর্ম। ইসলাম বলে মানবজাতির শেষ ত্রাণকর্তা হলেন ইমাম মাহদী আলাইহিস সালাম। বিস্তারিত জানতে শুনুন আমাদের ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তা।
ইমাম মাহদীর শাসনামলে মানুষের ঘটবে সার্বিক উন্নতি, এবং এ সময় মানুষ কোনো বাধার শিকার না হয়ে মহান আল্লাহর এবাদাত করবে ও আল্লাহর দেয়া বিধি বিধান মেনে চলবে। এ যুগে আধ্যাত্মিক ও বস্তুগত সৌন্দর্যে ভরপুর হয়ে উঠবে গোটা পৃথিবীর মানুষের জীবন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের নেতৃত্বেও একবার ন্যায় বিচারপূর্ণ প্রকৃত ইসলামী শাসন ব্যবস্থা একসময় চালু হয়েছিল, কিন্তু এর মেয়াদ ছিল স্বল্প কয়েক বছরের জন্য। সময়ও মানুষের মধ্যে ছিল না কোনো ভয় ও নিরাপত্তাহীনতা, কিন্তু অল্প কিছুকাল পরই আবারও শুরু হয় দ্বন্দ্ব এবং ধর্মের মধ্যে সৃষ্টি হয় নানা গ্রুপ বা ধারা। এ অবস্থায় ইমাম মাহদীর নেতৃত্বে আবারও ফিরে আসবে প্রকৃত মুমিন ও সৎ ব্যক্তিদের পরিচালিত খাঁটি ইসলামী শাসন। ফিরে আসবে আবারও শান্তি, পবিত্রতা এবং আল্লাহর প্রকৃত খেলাফত ও পরিপূর্ণতার পথ। আদর্শ সেই সমাজ হবে বস্তুগত ও আধ্যাত্মিক কল্যাণে ভরপুর। সূরা কাসাসের 5 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, জমিনে যাদেরকে দুর্বল করা হয়েছিল আমার ইচ্ছা হলো তাদের প্রতি অনুগ্রহ করার, তাদেরকে নেতা করার এবং তাদেরকে দেশের উত্তরাধিকারী করার। এ আয়াতেও সেই একই আয়াতের প্রতিধ্বনি ও ব্যাখ্যা রয়েছে।
অন্য কথায় সৎ ও ধার্মিক ব্যক্তিরা সমাজ সংস্কারের যে প্রচেষ্টা চালাচ্ছেন তা সবসময় বলদর্পীদের বাধার শিকার হলেও এবং কেবল দু একটি ক্ষেত্রে তারা সাফল্য পেলেও অবশেষে তাদের কল্যাণকামিতা ও সত্যের সংগ্রাম আধিপত্যকামী আর বলদর্পীদের মিথ্যার উপর বিজয়ী হবে চূড়ান্তভাবে। সূরা আসরার 81 নম্বর আয়াতে বিষয়টা তুলে ধরা হয়েছে এভাবে, সত্য যখন আসলো বা সত্য যখন সমাগত, তখন মিথ্যা ধ্বংস হল, নিশ্চয়ই মিথ্যার পরাজয় অনিবার্য। মোট কথা, শেষ জামানায় ইমাম মাহদি তথা শেষ ত্রাণকর্তার নেতৃত্বে সৎকর্মশীল, বঞ্চিত ও নিপীড়িত মানুষেরা পৃথিবীর শাসন ক্ষমতা লাভ করবেন। একই খোদাই প্রতিশ্রুতি সম্পর্কে সূরা সফ এর 9 নম্বর আয়াতও বলা হয়েছে, তিনি তার রাসুলকে পথ নির্দেশ ও সত্য ধর্ম নিয়ে পাঠিয়েছেন, যাতে একে সব ধর্মের উপর প্রবল করে দেন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। এই আয়াত থেকেও বোঝা যায়, প্রাণ সঞ্জীবনী ধর্ম ইসলাম একসময় সারা বিশ্বে কর্তৃত্ব করবে ও ছড়িয়ে পড়বে, যদিও সারা বিশ্বে এই ধর্মের কর্তৃত্ব প্রতিষ্ঠা এখনও সম্ভব হয়নি।
মহান আল্লাহর ওয়াদা বাস্তবায়ন অনিবার্য। শেষ ত্রাণকর্তা তথা ইমাম মাহদির মাধ্যমেই সারা বিশ্বের উপর ইসলামের কর্তৃত্ব প্রতিষ্ঠার খোদাই ওয়াদা পরিপূর্ণভাবে বাস্তবরূপ লাভ করবে। মহানবীর পবিত্র এই বংশধরকে সহায়তা করবেন তাঁর ন্যায়পরায়ণ অনুগত সঙ্গীরা। ইমাম মাহদির বিপ্লব বা উত্থানের মাধ্যমে সারা বিশ্বের উপর ইসলামের কর্তৃত্ব প্রতিষ্ঠার খোদাই ওয়াদা পরিপূর্ণভাবে বাস্তবরূপ লাভ করবে বলে অনেক হাদিসের বর্ণনাও রয়েছে। ইমাম মাহদির শাসনামলে বিশ্বে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে মহান আল্লাহকে অস্বীকার করে। তো শ্রোতা ভাই ও বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ ত্রাণকর্তা শীর্ষক আজকের আলোচনা এখানে শেষ করছি। কথা হবে আবারও আগামী পর্বগুলোতে, আশা করছি তখনও আপনাদের সঙ্গ পাব।
تهران نخوسوم ایرانی اسلامکان هرابدوتیان هایرن رادیو جام نکلسوم.